তো আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই বর্ধমান শহরে যে নামহট্ট প্রচার কেন্দ্রের যে স্থানে আজকে নূতন শুভ সূচনা করা হচ্ছে, একটি দোকান ঘরে উপরেই শ্রীল প্রভুপাদ তিনি এই ইস্কন দোকান ঘরের উপরেই শুরু করেছিলেন বিদেশে, পাশ্চাত্য দেশে। তাই ইস্কন শুরু হয়েছে এই দোকান ঘরের উপর থেকে, দোকান ঘর থেকেই। তাই আজকে বর্ধমান শহরেও ঠিক তেমনি দোকান ঘরের উপরে এখানে প্রচার কেন্দ্র সূচনা করা হচ্ছে। আজকে তার উদ্বোধন এই অনুষ্ঠান হয়ে শুরু হয়েছে। সকাল থেকে আমরা যজ্ঞ করে এই গৃহে প্রবেশ করেছি। তো আজকে এই উৎসবে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমৎ জয়পিতাগা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুক আশীর্বাদ প্রার্থনা করছি। তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, তো বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো আমরা সবাই জানি আজকে এই বৈশাখ মাসে, ধর্ম মাসে, যে এখানে আমাদের আজকের এই সাধুসঙ্গের আসার কারণ সকলে আপনারা অবগত হয়ে জানেন হয়েছেন। শ্রীল প্রভুপাদ তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন 1966 সালে। তিনি 1965 সালে তিনি পাশ্চাত্য দেশে গিয়েছেন, এই ভারতবর্ষ থেকে গীতা ভাগবত নিয়ে গেছেন এবং তিনি জাহাজে করে গেছেন। শ্রীল প্রভুপাদের তখন কোনো টাকাও ছিল না, মাত্র 40 টাকা নিয়ে গেছিলেন প্রভুপাদ। তো সেই 40 টাকা নিয়ে প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়েছেন, সেখানে ফ্রি টিকিট পেয়েছিলেন একজন মাতাজি সুমতি মুরারজি, তার থেকে জাহাজে যাওয়ার সেই সুযোগ পেয়েছিলেন। এবং প্রভুপাদ তিনি সেই পাশ্চাত্য দেশে গিয়ে জাহাজে যাওয়ার সময়ও তার কত বাধা হয়েছে সেটা আমরা জানি। প্রভুপাদ জীবনী শ্রবণ করার মাধ্যমে বোঝা যায় যে প্রভুপাদ তার অনেক বাধা আসলেও জাহাজের মধ্যে যাওয়ার সময় কিন্তু তিনি শরণাগত ছিলেন ভগবানের চরণে। এবং পাশ্চাত্য দেশে তিনি পৌঁছেও সেখানে কেউ তাকে স্বাগত জানানো সে তেমন কোনো ব্যক্তিও ছিল না, তথাপি প্রভুপাদ তিনি একটি দোকান ঘরে মধ্যেই তিনি হরিনাম শুরু করেছেন। এবং তিনি প্রথমে সেখান থেকেই পার্কে বসে প্রচার শুরু করেছেন, দোকান ঘরে থেকেছেন আর পার্কে গিয়ে একা একা 70 বছরের বুড়ো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন তিনি কেবল করেছেন। কেননা কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম, আর মহাপ্রভু চেয়েছিলেন পৃথিবীর সর্বত্র তার নাম প্রচার হবে। তাই ভগবান তার শুদ্ধ সেনাপতি ভক্ত এই অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে পাঠালেন এবং তিনি সারা বিশ্বে এই কৃষ্ণ ভক্তি সূচনা করলেন। তা আমরা জানি ইস্কন মানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যা সমগ্র বিশ্ববাসীকে কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ ভাবনায় ভাবিত করানোর যে লক্ষ্য উদ্দেশ্য, এটি শ্রীল প্রভুপাদের চিন্তাধারা, তার মনোভাব, তার উদ্দেশ্য। যে ইস্কন প্রতিষ্ঠা করা উদ্দেশ্য কি না, সকলে যাতে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারে বিশ্ববাসী। কেন কৃষ্ণ ভাবনায় আমাদের ভাবিত হতে হবে না, জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, জীব এটি ভুলে গেছে। ভগবদ্ গীতায় কৃষ্ণ বলেছেন, মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব হচ্ছে আমার অংশ, বিভিন্ন অংশ, তাই অংশের কর্তব্য অংশের সেবা করা। তো সেটা আজ সারা জগতের মানুষ ভুলে গেছে। তাই প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করলেন এবং তিনি মন্দির স্থাপন করলেন, 108টি মন্দির তিনি করলেন তার জীবিতকালে। এবং তিনি প্যান্ডেল প্রোগ্রাম হরে কৃষ্ণ উৎসব তিনি তৈরি করলেন, গোশালা করলেন, কৃষি খামার তৈরি করলেন, গুরুকুল তৈরি করলেন। উদ্দেশ্য কি না, সকলে যাতে কৃষ্ণকে কেন্দ্র করে তাদের যে হারিয়ে যাওয়া ভগবানের সাথে সম্বন্ধ সেটা পুনঃ প্রতিষ্ঠিত হয়। তাই সাধুসঙ্গের মাধ্যমে এবং গীতা ভাগবত শ্রবণের মাধ্যমে কেবল আমাদের সেই ভুলে যাওয়া যে ভগবানের সাথে সম্পর্ক সেটি স্থাপিত হয়। তাই জন্য প্রভুপাদ তিনি এই ইস্কন প্রতিষ্ঠা করলেন, যাতে আমরা সকলে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা বুঝতে পারি যে এই দেহ আমার নয় এবং এই জগতে যে আমি এসেছি তার সেবা করার জন্য, আমি হচ্ছে আত্মা। তো এটা ভগবানের নামের মাধ্যমে প্রভুপাদ বুঝিয়ে দিলেন, ভগবানের নাম তিনি বিতরণ করলেন, প্রসাদ বিতরণ করলেন, যার ফলে পাশ্চাত্যের ছেলেমেয়েরা তাদের চেতনা মার্জিত হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে আমরা এই দেহগত কোন সীমার মধ্যে নই, দেহের মধ্যে আত্মা, সে আত্মার ধর্ম ভগবানের সেবা করা। এটা আজকে বিশ্ববাসী বহু লোক বুঝতে পারছে, বৈজ্ঞানিকরা, বড় বড় ধনী লোকেরা তারাও এখন বুঝতে পারছে, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান সকলে আজকে উপলব্ধি করতে পারছে এবং তারা এই যে বাহ্যিক যে পরিচয় থেকে তারা মুক্ত হচ্ছে এবং তারা উপলব্ধি করছে সবকিছুর মালিক হচ্ছেন ভগবান কৃষ্ণ জগন্নাথ। এটি প্রভুপাদ সারা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। তাই আজকে এই বৈশাখ মাসে, ধর্ম মাসে আমরা সেই ইস্কনের যে শাখা স্বরূপ এখানে একটি প্রচার কেন্দ্র, যে নাম হট্ট প্রচার, নাম হচ্ছে ভগবানের নাম। তো ভগবানের নামের হাট কিভাবে সর্বত্র নাম কীর্তন হতে পারে, প্রচার হতে পারে, কেন হাটে আদান প্রদান হয়, ক্রয় বিক্রয় হয় বাহ্যিক জগতে হাটে বাজারে, কিন্তু এই নামের হাটেও ক্রয় বিক্রয় হয়। নাম হচ্ছে চিন্ময় শুদ্ধ, তাই তার হাটও শুদ্ধ চিন্ময়, তো এই হাটেও ক্রয় বিক্রয় হবে। তাই বর্ধমান শহরে বিভিন্ন জায়গাতে নাম হট্ট সংঘ রয়েছে, যেখানে নাম ক্রয় বিক্রয় হচ্ছে শ্রদ্ধা মূল্য দিয়ে, যেখানে মানুষ নাম গ্রহণ করে তাদের চেতনাকে মার্জন করছে। তো আগে আমরা নাম হট্ট সংঘ গঠন করি, শ্রদ্ধা কুটির তৈরি করি, নাম হট্ট সংঘ তৈরি করি, তারপরে একটা কেন্দ্রতে পরিণত হয়, যে কেন্দ্রতে এসে সবাই কিছু শিক্ষা লাভ করবে। না আমরা সংঘতেও শিক্ষা গ্রহণ করবে, কিন্তু বহু সংঘ তারা এই কেন্দ্রকে আশ্রয় করে তারা প্রচার করবে। এই জন্য এখানে বর্ধমান শহরে নামহট্ট প্রচার কেন্দ্র ইস্কনের আজকে এখানে সূচনা করা হচ্ছে। তো এভাবে প্রচার কেন্দ্র থেকে আস্তে আস্তে মন্দিরে পরিণত হবে, যেখানে মন্দিরে আরো বেশি লোক আসবে এবং মন্দির থেকে আমরা যাতে আমাদের জীবনে মনকে স্থির করতে পারি, ধীর করতে পারি, তো সেটি মন্দিরের দ্বারা তারা লাভবান হতে পারবে। মন্দিরের অনেক উদ্দেশ্য রয়েছে, মন্দিরের চারটি, মন্দির করার যে চারটি লক্ষ্য রয়েছে, কি সেটি ইংরেজিতে আমরা বলি টেম্পল, TEMPL, টেম্পল। তো টিতে ট্র্যাঙ্কুইলিটি, মানে প্রশান্তি, যাতে মন্দিরে আসে মানুষ তাদের মনকে প্রশান্ত করতে পারে, এই জন্য টেম্পল। টিতে টেম্পল, ট্র্যাঙ্কুইলিটি। ইতে এডুকেশন, যাতে কিছু শিক্ষা লাভ করতে পারে। আমরা জগতে অনেক কিছু শিক্ষা লাভ করি, কিন্তু যে জ্ঞান আমাদের প্রকৃত জ্ঞান নয়। জ্ঞান হচ্ছে, প্রকৃত জ্ঞান হচ্ছে চেতন অচেতনের মধ্যে পার্থক্য নির্ণয় করা। কিন্তু স্কুল কলেজ যে জ্ঞান দেয়, সেখানে আমরা চেতন অচেতনের মধ্যে যে পার্থক্য আমরা বুঝতে পারি না। কিন্তু এই আধ্যাত্মিক জ্ঞান এই মন্দির থেকে লাভ করা যায়, যেখানে আমরা এই জড় এবং চেতন সম্বন্ধে উপলব্ধি করে আর অচেতন বস্তুর প্রতি আমরা আসক্ত হই না। কিন্তু আজকাল মানুষ স্কুল কলেজে পড়ে অচেতন অনিত্য বস্তুর প্রতি আসক্ত হয়, তারা জানে না, এবং সেগুলির প্রতি আসক্ত হওয়ার ফলে সেগুলি হারায় এবং দুঃখ পায়, হতাশা উৎকণ্ঠায় ভোগে। তো বর্তমান সমাজে মানুষ জড়জাগতিক জ্ঞান রয়েছে, কিন্তু কোনো উন্নতি নেই। কেন না? সেটি প্রকৃত জ্ঞান নয়। সেজন্য যেমন এই দেহটা অনিত্য, আমরা দেহের প্রতি আসক্ত হই, স্ত্রী পুত্রের প্রতি আসক্ত হই, ধন সম্পদের প্রতি আসক্ত হই, গৃহ বাড়ির প্রতি আসক্ত হই, যেগুলি অনিত্য। কিন্তু আত্মা এইগুলির সাথে কোনো সম্বন্ধ নেই, এগুলি দেহের সাথে সম্বন্ধ, কিন্তু দেহও অনিত্য। এটা যখন এই চেতন অচেতন বস্তু সম্বন্ধে আমরা উপলব্ধি করতে পারব, তখন আমাদের এই মনুষ্য জীবন আনন্দময় হবে, আর সেখানে কোনো হতাশা উৎকণ্ঠা থাকবে না। তো সেজন্য এই এডুকেশন ইতে এই শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয়, এই মন্দির থেকে সেটি লাভ করা যাবে। এমতে মেডিকেশন, যেখানে আমরা যে রোগ মুক্তি, সাধারণত আমাদের বহু রোগ আছে এই জড় জগতে, বিশেষ করে এই দেহ লাভ হলেই আমাদের রোগ থাকবে। শাস্ত্রে বলা হয় শরীর ব্যাধির মন্দিরম, শরীর থেকে আমরা ব্যাধি মুক্ত হতে পারি না। কিন্তু বর্তমান অনেক রয়েছে হসপিটাল, ডাক্তারখানা, সেখান থেকে কি করে রোগ মুক্ত হবে আমরা ভাবছি, কিন্তু একটি রোগ থেকে ঔষধ খাওয়ার ফলে আর একটি রোগ হয়, কিন্তু সেখানে আমরা প্রত্যেকটা রোগকে নির্মূল করতে পারি না। কিন্তু এই মন্দির হচ্ছে এমন একটি ডাক্তারখানা, যেখানে আমরা আমাদের যে সমস্ত রোগ থেকে মুক্ত হতে পারব। কি করে? সেখানে আমাদের বিভিন্ন রোগ আছে, কিন্তু এখানে আমরা কি করে মুক্ত হতে পারব না? যখন আমাদের মনকে প্রশান্ত করতে পারব, মন্দিরে আসলে কি হবে না, সেখানে সাধু সঙ্গ হবে, সেখানে হরিনাম হবে, সেখানে প্রসাদ পাওয়া যাবে, তো সেগুলির দ্বারা আমাদের মানসিক পবিত্রতা আসবে। তো মানসিক এবং হৃদয় পবিত্র হলে অনেক রোগ থেকে শরীরের আমরা মুক্ত হতে পারব, অনেক রোগ থেকে। বহু ভক্ত তারা আগে যখন কৃষ্ণ নাম করতো না, প্রসাদ সেবা করতো না, তারা অনেক নানা রকম রোগে রোগাগ্রস্ত থাকত। আমিও আমার জীবনে জানি, ছোটবেলা থেকে, জন্ম থেকে বহু রোগ ছিল, এখনো আছে, কিন্তু তার মানে রোগ মুক্তি সম্পূর্ণ হয় যখন আমরা এই আধ্যাত্মিক জীবনে উপলব্ধি করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব। কিন্তু অনেক রোগ থেকে আমরা লাঘব হতে পারি, যদিও ভগবান বলেছেন এই শরীর থাকলে রোগ থাকবে, কিন্তু সেখানে লাঘব হবে। যদি আমরা মানসিকভাবে আধ্যাত্মিক চেতনায় যদি নিজেকে উদ্বুদ্ধ করতে পারি, তো সেজন্যই মন্দিরে সাধুসঙ্গ হয়, হরিনাম হয়, প্রসাদ সেবা হয়, সেগুলি কিভাবে আমরা বাড়ি থেকে করতে পারবো সেই সব শিক্ষা দেওয়া হয়। তাই আস্তে আস্তে একজন তার যে রোগ থেকে সে ক্রমে ক্রমে নিজেকে মুক্ত করতে পারে এবং ভগবত ধামে ফিরে গিয়ে তাকে আর শরীরে যে জন্ম বার্ধক্য মৃত্যু এই সবগুলি থেকে সে চিরতরের জন্য মুক্ত হতে পারে। আমাদের প্রকৃত সমস্যা কৃষ্ণ গীতায় বলেছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটি প্রকৃত সমস্যা গীতায় কৃষ্ণ বলেন, আর এটি হচ্ছে প্রকৃত দুঃখ জীবনে। তো আমরা সাধারণত যে তিনটি ক্লেশ অনুভব করি, আদি ভৌতিক ক্লেশ, তার মানে অন্য জীব থেকে আমরা দুঃখ পাই, অন্যান্য জীবেরা যেমন মশা কাটে দিচ্ছে কষ্ট, কুকুর কামড় দিবে বা কোনো দুষ্কৃতকারী এসে আমাদেরকে খুন করে দিবে, অন্য জীব থেকে দুঃখ, সেটাকে বলে আদি ভৌতিক দুঃখ। আর আদি আত্মিক দুঃখ, মানসিকভাবে আর দেহিকভাবে দুঃখ হয়। আমাদের মানসিক দুঃখ রয়েছে অনেক, যেমন ছেলে মারা গেল, বাবা মারা গেল, টাকা চুরি হয়ে গেল, এ মানসিক দুঃখ। দেহিক দুঃখ রয়েছে, দেহের চারটি দুঃখ রয়েছে, সেই দেহের চারটি দুঃখ কি, জন্ম, এটা সব থেকে কষ্ট, জন্ম হওয়া, মায়ের গর্ভে একটা ছোট্ট জায়গা, ছেলের মতো মাথাটা হেট করে থাকতে হবে, ধনুকের মতো পাটা উপর দিকে থাকবে, আর সেখানে মায়ের গর্ভে কি রয়েছে, মলমূত্র, কৃমি কীট, এবং মায়েরা যখন অনেক খারাপ জিনিস গ্রহণ করবে, যেমন লঙ্কা খাবে, লবণ খাবে, পেঁয়াজ রসুন খাবে, তখন সেই ছোট শরীরের নরম শরীর বাচ্চার গর্ভে কত যন্ত্রণাদায়ক। তো এটা আমরা জানি না, কেউ এরকম চায় না, এইরকম আমরা বড় হয়ে গেছে শরীর, যদি আমাদেরকে একটা ছোট্ট ঘরের মধ্যে যদি আমাদেরকে পাটা উঁচু দিকে রেখে ধনুকের মতো মাথাটা নিচে করে, আর সেখানে যদি মল মূত্র কৃমি কীট পেঁয়াজের জুস লঙ্কার জুস এই লবণ এইসব রেখে দেওয়া হয় সেই ছোট ঘরের মধ্যে, তাহলে আমরা এরকম শক্ত শরীরেও যন্ত্রণাময় অনুভব করবো, কি করে সেখান থেকে বেরিয়ে যাব। তা আমরা বুঝতে পারি না, কিন্তু বৈদিক শাস্ত্রে এগুলি দেওয়া আছে, হ্যাঁ এগুলি প্র্যাকটিক্যাল। যদি একটু লঙ্কা লাগে হাতে তাই কত কষ্ট হয়, তাহলে মায়েরা যখন লঙ্কা খায় গর্ভে যখন শিশুর শরীর সেখানে কত কষ্ট হবে, মলমূত্র কৃমি দংশন করলে কত কষ্ট হবে। তো এই জন্য এই জন্মটা খুব কঠিন, দেহতে জন্ম হয়, আত্মার জন্ম হয় না, এটি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেহের জন্ম হয়, আত্মা হচ্ছে নিত্য ভগবানের অংশ, সে কেন এইরকম ভাবে জড় দেহ অনিত্য দেহ লাভ করে, না ভগবানকে ভুলে যাওয়ার জন্য, ভগবানের সাথে সম্পর্ককে ছিন্ন করে নিজে ভুক্তা সাজাবার জন্য ভগবান প্রকৃতির দ্বারা তাকে ভোগ্যময় একটি শরীর দেন জেলখানাতে, এটা জেলখানা সদৃশ, তাকে আবার সংশোধন করার জন্য, জেল এখন সংশোধনাগার বলা হয়, কিন্তু শাস্ত্রে এই জড়জগৎ রূপক দুর্গকে সংশোধনাগার জেলখানা বলা হয়েছে। তো এখান থেকে আমরা কি করে মুক্ত হব, না এই মন্দিরে গেলে নিজের বাড়িতেও মন্দির হবে, আবার সমস্ত গৃহস্থ ভক্তদের নিয়ে প্রকাশ্যে একটা মন্দির হবে, যেখানে বহু শ্রদ্ধা কোটির গৃহস্থ ভক্ত সাধারণ মানুষ তারা সাধুসঙ্গ করতে পারবে। একজন ব্যক্তি তার বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে করবে, আর যখন সমষ্টিগত ভাবে মন্দিরে আসবে তখন প্রত্যেক পরিবারের সাথে আদান প্রদান হবে, তখন সে বাড়ির সাথে সীমাবদ্ধ ছিল, কিন্তু যখন প্রত্যেক পরিবারের সাথে মন্দিরে এসে কেন্দ্রবিন্দুতে, তখন দেখবে ও এরা সকলে আমার আত্মীয়, আমার বন্ধু, আত্মার সাথে যে সকলে আমরা কৃষ্ণের সন্তান, এই উপলব্ধি হবে। তো সেজন্য আমরা মন্দিরে যাই, আমরা যেমন বলছিলাম যে মেডিকেশন আমরা রোগ মুক্তি করে আস্তে আস্তে, এই শরীরের যেমন আমরা শুনছি জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটি জিনিস এই দেহ থেকে লাভ হবে, কিন্তু এইখান থেকেই আমরা মনকে ধীর করে আমরা যখন কৃষ্ণের সাথে সম্পর্ক যুক্ত করে তুলব, এবং আমরা আস্তে আস্তে আমরা এখান থেকে কিওর হব, আস্তে আস্তে রোগ কমতে থাকবে, এবং সম্পূর্ণভাবে না কমলেও যেহেতু এই জড়দেহটি এটি থাকবে ভগবান বলছেন, কিন্তু সে কখনো তার যন্ত্রণা অনুভব করবে না। আমার মনে আছে অনেক ভক্তের অনেক রোগ আছে, সেটা পূর্ব কর্ম অনুসারে আমাদের ভোগ করতে হয়, কিন্তু যারা যখন এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তখন সেগুলি সে ভ্রুক্ষেপ করে না, বুঝতেই পারে না। আমার মনে আছে আমাদের একটা প্রভুপাদের শিষ্য একজন যার বাড়ি নবদ্বীপে ছিল, কিন্তু উনি পরবর্তীকালে আফ্রিকায় ছিলেন, দক্ষিণ আফ্রিকায়। তিনি হয়তো আফ্রিকায় গিয়ে ইস্কনের সাথে যুক্ত হয়েছেন, প্রভুপাদের সাথে, এবং সেখানে ভক্ত হয়েছেন, দীক্ষা নিয়েছেন, গৃহস্থ ছিলেন, কিন্তু ওনার ব্রেন ক্যান্সার হয়েছিল। তাহলে ওটা ব্রেন ক্যান্সার সব কষ্টদায়ক, সবসময় যন্ত্রণা করবে, থাকা কঠিন, কিন্তু উনি কৃষ্ণ ভক্তি জীবনযাপন করতেন। সর্বদা উনি কৃষ্ণ এবং প্রভুপাদ ছাড়া কিছু জানতেন না, নিজের জন্য গৃহস্থ কিছু করেননি, সর্বদা কৃষ্ণ এবং প্রভুপাদের সুখ হবে কি করে সে চিন্তা করতেন। তাই এমন ভাবে তিনি তন্ময় থাকতেন, ডাক্তার পর্যন্ত বুঝতে পারছিল না যে এই মানুষটা কি করে আছে, তার এত ব্রেন ক্যান্সার, উনি কি করে আছে তারা কোন রকম অ্যানালাইজ করতে পারছিল না যে কি করে সম্ভব। তো উনি বলছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি যেহেতু সর্বদা আমার গুরুদেব এবং কৃষ্ণের চিন্তাতে বিভোর থাকি, তার সেবাতে তন্ময় থাকি, তাই আমি এটা বুঝতে পারি না, কৃষ্ণ মানে আনন্দ, তাই আমি তার সেবা চিন্তাতেই ব্যস্ত। তাই প্রভুপাদের শিষ্য তিনি এইভাবে জানালেন, শরীরে রোগ থাকবে কিন্তু সে বিচলিত হবে না, বুঝতে পারবে না। সাময়িক ভাবে আমাদের গুরু মহারাজ দেখাচ্ছেন প্র্যাকটিক্যাল, একটা অসুখ গ্রহণ করে প্র্যাকটিক্যাল তিনি দেখাচ্ছেন ঘুরে ঘুরে। অসুখ থাকলে সে পড়ে থাকবে, পঙ্গু হয়ে থাকলে সে শুয়ে থাকবে একটা জায়গায়, কিন্তু তিনি সারা বিশ্বে যে আমরা এই দেহ নই এটা তিনি শিক্ষা দিচ্ছেন কিভাবে সারা দুনিয়ায় ঘুরে ঘুরে। তো এটাই আমরা সেখান থেকেও শিখতে পারি, সেজন্য মন্দির থেকে আমরা রোগ মুক্তি হবে এবং জন্ম মৃত্যু চক্র আমরা সেখান থেকেও মুক্ত হতে পারবো চিরতরের জন্য। এইখান থেকে যে আধ্যাত্মিক শিক্ষা লাভ করার মাধ্যমে এবং ভবরোগ নির্ণয় হবে, এখানে দেহ রোগ তো যাবে এবং এই যে সংসার সম্বন্ধে বারবার আমরা আসছি জন্ম মৃত্যু চক্র, এই চারটি হচ্ছে আমাদের রোগ, ভবরোগ সেটাকে বলা হয়, সেখান থেকেও আমরা মুক্ত হতে পারবো। তো সেজন্য শ্রীল প্রভুপাদ তিনি এই মন্দির প্রতিষ্ঠা করলেন যাতে সমষ্টিগত ভাবে সবাই আশ্রয় করে, কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করে শিক্ষা লাভ করতে পারে এবং তারা আস্তে আস্তে মেডিকেশন রোগ মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারে। টিএমপি তে পিউরিফিকেশন, আমরা আমাদের হৃদয়কে এই মন্দিরে আসার মাধ্যমে শুদ্ধ করতে পারি, আস্তে আস্তে পবিত্র হতে পারে আমাদের সমস্ত কিছু। কেন না মন্দিরে কি দেওয়া হয়? হরিনাম আর প্রসাদ, মন্দির থেকে সেটি আমরা পাই, হরিনাম আর প্রসাদ আর আধ্যাত্মিক জ্ঞান। যে জ্ঞানের ফলে, যে প্রসাদের ফলে, যে হরিনাম গ্রহণ করার ফলে আমাদের কনসাসনেসটা শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তো সেজন্য অপবিত্র থাকলে এই জগতে আমাদের বারবার আসতে হবে। তো সেজন্য আমরা পবিত্রীকরণ করতে পারি হচ্ছে এই মন্দির থেকে, তার বিভিন্ন উপায় রয়েছে, সাধু সঙ্গ করা, গ্রন্থ অধ্যয়ন করা। তো এখান থেকে শিক্ষা দেওয়া হবে কিভাবে বসে আমরা বাড়িতেও গ্রন্থ অধ্যয়ন করব, কি করে গ্রুপে গ্রুপে আমরা আলোচনা করব। তো এই জন্যই মন্দিরে ভক্তরা আসবে, এখানে লোকাল ভক্তরা আসবে, তাদেরকে শিক্ষা দেওয়া এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে এই মন্দিরকে কেন্দ্র করে বাড়ি বাড়ি গিয়ে আবার শিক্ষানো হবে যে আপনার বাড়িতে আত্মীয় স্বজনকে নিয়ে কি করে আপনি আচরণ করবেন সেটাও শিখুন, কিভাবে রান্না করবেন। এভাবে অনেক শিক্ষা পরিকল্পনা এখান থেকে দেওয়া হবে, আপনারা শিক্ষা লাভ করে নিজেদের বাড়িতে সেটি আচরণ করবেন। তো সেজন্য শুদ্ধ মনোভাব তৈরি হবে এই মন্দির থেকে, পিউরিফিকেশন, TMPL, L মানে লাভ, আমাদের সকলের মধ্যে ভালোবাসা জাগ্রত হবে। আমরা সবাই ভালোবাসা চাই, প্রত্যেকে প্রত্যেকে আমরা হতাশা, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, কেন আমাদের এই জগতে সেই ভালোবাসা স্থাপন করা যায় না। আমরা অনেক এডুকেশন আছে, জাগতিক ভাবে অনেক কিছু আছে, স্কুল কলেজ ডিগ্রি পাচ্ছে অনেক লোক, কিন্তু তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মধ্যে, পুতা পুত্রের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, কেন নেই না? আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ নেই, সেজন্য আত্মজ্ঞানের উন্মেষ নেই, শারীরিক অভিমানে আমরা রয়েছি, তাই জন্য দ্বন্দ্ব থাকে। তাই এই মন্দির থেকে ভালোবাসা প্রতিষ্ঠা হবে, প্রকৃত ভালোবাসা ভগবানের সাথে যুক্ত করতে হবে এবং TMPLE এনগেজমেন্ট, তো আমরা সকলেই ভগবানের সেবা পাওয়ার সেই যুক্ত হতে পারবো, এনগেজমেন্ট থাকতে পারবো কৃষ্ণ সেবা করতে। তো জন্য এখান থেকে সেইগুলি শিক্ষা দেওয়া হবে। এই জন্য মন্দিরের উদ্দেশ্য সেটি হবে, তো এরকম হবে কেন্দ্র মন্দির প্রায় একই রকম সমান, আস্তে আস্তে সেটা কেন্দ্রতে ছোট করে সবাই আসবে, আস্তে আস্তে এটা বড় হয়ে উঠবে, তখন আরো জায়গা নিয়ে বড় করে, তখন আরো প্রকাশে সেখানে জানতে পারবে মানুষ এখান থেকে কি শিক্ষা দেওয়া হচ্ছে। তো এইভাবে আপনারা বর্ধমান অধিবাসী ভক্তবৃন্দ, অনেক নামহট ভক্তবৃন্দ আছেন এবং অনেক শ্রদ্ধা কুটির আছে, শ্রদ্ধাবান আছেন এবং এখানে অনেক সাধারণ ব্যক্তি শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তো আমি অনুরোধ করব যে এই কেন্দ্র যাতে মন্দিরে পরিণত হয়, বড় আকার রূপ ধারণ করে, তার জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। কেবল আপনাদেরকে আসতে হবে এবং আপনাদের মনোভাবটা কৃষ্ণে দিকে সমর্পণ করার চেষ্টা করতে হবে। তো সেটা হবে সম্ভব এখানে আসলে আর নিজের বাড়িতে এই শিক্ষাগুলি গ্রহণ করে করার মাধ্যমে। তো সেটাই আমরা আমাদের উদ্দেশ্য। তো জন্য এখানে আমরা নামহট্ট সংঘ গ্রামে গ্রামে প্রত্যেকটা জায়গায় করব, এখানে কেন্দ্র করে যাতে চার পাঁচজন মিলে তারা একটা সংঘ করতে পারে, সেই সদস্যরা যাতে এই কৃষ্ণ নাম আলোচনা করতে পারে, তো সেগুলি শিক্ষা এই মন্দির থেকে নিবে, আবার গিয়ে তাদের এলাকায় গ্রামে গ্রামে শহরে শহরে তারা গ্রুপে গ্রুপে বসে শিখবে। আগে হয়তো মায়াপুর থেকে ভক্তরা আসছিল, মায়াপুর এখান থেকে 100 কিলোমিটার দূরে, সেখান থেকে আসতে সবসময় অসুবিধা হয়, কিন্তু এখানে যখন কেন্দ্র মন্দির স্থাপিত হবে এখানে ব্রহ্মচারী সব তৈরি হবে। আপনারা গৃহস্থরা অনেকেই কি করবেন না, এক একজন সন্তান, অনেক সন্তান আছে অনেকের, তো এক একটি সন্তানকে ব্রহ্মচারী জীবনযাপনে পাঠাবেন যে কি প্রচার করবে এই সমস্ত এলাকায়, ভগবানের বাণী প্রচারে সাহায্য করবে, সেরকম আপনারা চিন্তা করবেন। আবার নিজের গৃহে ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্তি শিখাবেন, তো সেজন্য আস্তে আস্তে এরকম ভয় পাবেন না, ও আমার ছেলেকে মনে হয় দিয়ে দিতে হবে, সেরকম নয়, আপনি স্বেচ্ছায় সেটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা জোর করে কাউকে নেওয়ার চেষ্টা করব না, কিন্তু কেউ স্বেচ্ছায় দিবেন, কেন আপনারা জানেন যে আমি এই গৃহস্থ জীবনে এসে কত রকম দায় দায়িত্ব নিয়ে আমাকে সমস্যায় পড়তে হয়, তো আমার একটা ছেলেকে যাতে এই ধরনের সমস্যায় না পতিত হতে হয়, সে সরাসরি যাতে সন্ন্যাস জীবন যাপন করে ব্রহ্মচারী জীবন থেকে এবং ভগবত ভক্তি প্রচার করতে পারে, আরো অনেক আমি নিজে গৃহস্থ জীবনে বহু জায়গায় বেরোতেই পারি না, তা আমার পুত্র আমার মানে প্রতিনিধি রূপেও সে যদি অনেক জায়গায় যায়, তাহলে তার যে ভগবানের বাণী প্রচারের মাধ্যমে আমিও কিছু কৃপা তার মাধ্যমে পেতে পারবো, সেটাও আপনাদের আকাঙ্ক্ষা রাখা প্রয়োজন আছে। অনেক ভক্ত আছে তারা একটা সন্তানও দিয়ে দেয় যে না তুমি যাও, আমি তো গৃহস্থ জীবনে উপলব্ধি করেছি এই সংসার জীবনটা কেমন, যদিও ভক্তদের কাছে গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী সব একই রকম, যারা ভক্তি জীবন যাপন করে তাদের কাছে সব একই রকম, তারা গৃহে থাকলেও কৃষ্ণকে কেন্দ্র করে থাকে আর মন্দিরে থাকলেও কৃষ্ণকে কেন্দ্র করে থাকে, সে ব্রহ্মচারী জীবন করলেও কৃষ্ণকে কেন্দ্র করে থাকে, কিন্তু গৃহস্থ জীবনে কয়েকজনকে নিয়ে কিছু দায়িত্ব বেড়ে থাকে, সেখানে সে বেরোতে পারে না, যদিও তার কৃষ্ণ ভক্তি সংসার, কিন্তু একজন বেরিয়ে গেলে সে বহু জায়গায় যেতে পারে, সংসারে কিছু দায়িত্ব তার থাকে না, সে আরো মুক্তভাবে বিভিন্ন জায়গাতে প্রচার করতে সুযোগ পায়, তো সেটা আরো বেশি কৃপা লাভ করা যায়। এভাবেও আপনারা চেষ্টা করবেন সাহায্য করতে, যাতে আমরা এই যে কেন্দ্রতে যাতে শুদ্ধভাবে আমরা আধ্যাত্মিক মানে দিব্য পারমার্থিক সংস্কৃতি চর্চা আমরা লাভ করতে পারি এই কেন্দ্র থেকে, নামহট সংঘ থেকে, যাতে মন্দির হলে সেখান থেকে অনেক সাংস্কৃতিক চর্চা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ হয়, নাটক হয়, গান হয়, এগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান বলা হয়, তো আমাদের এই নামহট বা এই প্রচার কেন্দ্র বা ইস্কন মন্দিরের মধ্যে কি থাকবে, এগুলি সাংস্কৃতিক চর্চাও থাকবে, তো সেই সাংস্কৃতিক চর্চাটা কি না শুদ্ধ চিন্ময়, যেমন আমরা আজকাল অর্কেস্ট্রা হয় সেখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের চেতনাটা কি হয় লুপ্ত হয়ে যায়, তাই প্রভু গুরু মহারাজ ছিল জয়প্রদা স্বামী গুরু মহারাজ বলছেন যে লুপ্ত মানবতার চেতনাকে উদ্ধার করা, সেটা কেবল উদ্ধার হবে এই নামহট সংঘ প্রচারের মাধ্যমে এই কেন্দ্র থেকে এবং মন্দির থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই জন্য এখান থেকে শিক্ষা দেওয়া হবে। তো আমরা গান করতে ভালোবাসি, কিন্তু আমরা কৃষ্ণকে কেন্দ্র করে গান করব। আমরা নাচতে ভালোবাসি, আমরা দু হাত তুলে মহাপ্রভু শিক্ষা দিলেন হরি নাম করতে করতে আমরা নাচতে পারি। আমরা নাটক করতে ভালোবাসি, আমরা কৃষ্ণ লীলা গৌরাঙ্গ লীলার উপরে আমরা নাটক তৈরি করে আধা ঘন্টা এক ঘন্টা আপনারাই তৈরি করবেন এবং এখানে সেই আধ্যাত্মিক নাটকও আপনারা পরিবেশন করতে পারবেন। তো বিভিন্ন উপায়ে এই আধ্যাত্মিক সাংস্কৃতিক চর্চা এখান থেকে সেসব শিক্ষা দেওয়া হবে। তাহলে কি হবে না, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে মানবতা লুপ্ত হয়ে গেছে সেটা পুনরুদ্ধার হবে। যেমন এই মনুষ্য সমাজ কোথা থেকে এসছে, এই নামটা মনুষ্য, এই মনুষ্য সমাজ যে মানব কথাটা কোথেকে এসছে, মনুষ্য শব্দটা কোথা থেকে এসছে, কোন এক বানর থেকে এসছে বৈজ্ঞানিক বলেছেন, এটা ভুল ধারণা। এখন বানর আছে, বানরদের ছেলে বানর হয়, বানর ছেলে মানুষ নয়, তারা জানে না। কিন্তু বৈদিক শাস্ত্রে মনুষ্য শব্দটা এসেছে মনু থেকে, মনু হচ্ছেন ব্রহ্মার পুত্র, তাই মনু থেকে মনুষ্য। তাই মনু তিনি অনেক নিয়ম দিয়েছেন, যখন আমরা সেই নিয়ম কানুন গুলি পালন করব তাহলে আমরা প্রকৃত মানবতাকে রক্ষা করছি। অনেক সময় আমরা কি বলি যে তোর কোনো মানবতা বলে কিছু নেই, এরকম বলি না। আবার কি বলি, তোর একটু মনুষ্যত্ব বোধ নেই, কখন বলা হয় মনুষ্যত্ব বোধ নেই, মনুষ্যত্ব তার মানে মনুর কিছু শর্ত, সেই জ্ঞান না থাকার ফলে আমরা বলি তোর কোনো মনুষ্যত্ব বোধ নেই। তাহলে মনুর কি শর্ত, আমরা কখন বলি এই কথাটা না, যখন আমাদের ছেলে মেয়ে খারাপ কাজ করে, কখনো আমার ছেলে অন্য একটা মহিলাকে নিয়ে চলে এলো, আমার মেয়ে অন্য ছেলের সাথে চলে গেল, তখন বাবা মা কি বলে, তোর একটু মনুষ্যত্ব বোধ নেই, হ্যাঁ কি না, সে কাউকে খুন করলো বা কাউকে প্রহার করলো বা মদ খেয়ে এসে বাবাকে গালি দিল, তখন কি বলে সবাই, তোর একটু মনুষ্যত্ব বোধ নেই, বিবেক বলে কিছু নেই, মানবতা কিছু নেই, তুই আমার ছেলে তুই এখানে মদ খেয়ে এসে মাকে গালি দিচ্ছ বাবাকে গালি দিচ্ছ, মনুষ্যত্ব বোধ নেই, তার মানে মনুর শর্ত এগুলি। তাই ভদ্র ব্যক্তিতে পরিণত হতে গেলে তাই মনুর শর্ত পালন করলে তখন ভদ্র মানুষ বা মানুষ হবে, নাহলে হবে না। তো সেজন্য এই সাংস্কৃতিক চর্চা আমরা করি, আমরা অনেক সময় সাংস্কৃতিক চর্চা করি মদ শিখিয়েছি, অর্কেস্ট্রাদের থেকে আমরা অন্য ছেলে মেয়ের সাথে মেলামেশা শিখে আসি, কিন্তু এই আধ্যাত্মিক চর্চা থেকে আমরা কিভাবে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হই না। এই সমস্ত মায়েরা ভগবানের অংশ, এরা এই মাতাজিরা সবাই গোপীর, সবাই কৃষ্ণের ভুগ্যা, কৃষ্ণ হচ্ছেন মাত্র ভুক্তা। আবার কেউ বিবাহ জীবনে সেভাবে আমার পত্নী কেবল ধর্ম আচরণের জন্য পুত্র সন্তান উৎপন্নের জন্য ভগবান আমার কাছে পাঠিয়েছেন, তাকে সাহায্য কর, আমাকে সাহায্য করতে ভগবানের সেবায়, আর সেই পুত্রগুলি কেবল কৃষ্ণ সন্তানের জন্য, এটি তার উদ্দেশ্য থাকবে। তো এইভাবে এই সাংস্কৃতিক আধ্যাত্মিক সাংস্কৃতিক চর্চা মাধ্যমে একজন তার প্রকৃত মনুষ্যত্ব বোধে সে পরিণত হয়। সে মাদ মাংস খাওয়ার ফলে কিভাবে নানা রোগ হয় সেটা আমরা জানি না, আমরা কিভাবে ইন্দ্রিয়গুলি চঞ্চল হয়, মদ খাওয়ার ফলে বিক্ষুব্ধতা আসে এবং সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, কি বলছে সেটা বুঝতে পারে না। তো সেজন্য এগুলি থেকে মুক্ত করা হচ্ছে আমাদের কর্তব্য, এই মন্দিরের বা এই কেন্দ্রের এবং নামহট সংঘের এই হচ্ছে উদ্দেশ্য। তো সেজন্য প্রকৃত মনুষ্যত্ব বোধের পুনঃ প্রতিষ্ঠা করা, তো সেজন্য মনুর শর্তগুলি শিল প্রভুপা সারা বিশ্বে দিয়েছেন, যেগুলি অধর্ম আচরণ, নেশা করা, অবৈধ ক্রীড়া করা, দ্রুত ক্রীড়া করা এবং জীব হত্যা করা, এগুলি সরাসরি একজন হয়তো বুঝতে পারে না, কিন্তু প্রচার ক্ষেত্রে আমরা প্রথমেই সবাইকে এগুলি বলি না যে না না আপনাকে মাছ মাংস এখনই ছাড়তে হবে। সেজন্য এই সমস্ত প্রচার কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে মহান, কিন্তু প্রাথমিক দিকে মানুষকে আমাদের বলে না এখনই আপনি মাছ মাংস ছাড়ুন, এখনই নেশা ছাড়ুন, এটা নয়। আমাদের কি হবে না, লোককে প্রথমে ভালোবাসতে হবে, তাদেরকে আদর করতে হবে, তাদের সাথে মিশতে হবে, তাদেরকে প্রসাদ দিতে হবে, তাদের কাছে ডেকে নিয়ে আসতে হবে এবং একটু করে হরিনাম করা শিখাতে হবে, সঙ্গে সঙ্গে তাদের প্রসাদ দিতে হবে, সঙ্গে সঙ্গে আমরা তাদের বলবো না না আপনি এখনই মদ ছেড়ে দিন, এখনই মাংস ছেড়ে দিন, সে পারবে না। কিন্তু যখন এই মন্দিরে এসে সাধুসঙ্গ করবে, করতে করতে অটোমেটিকলি তার মধ্যে খারাপ জিনিসটা চলে যাবে, তখন সে তার প্রকৃত মানবতা বা মনুষ্যত্ব বোধটা উদ্ধৃত হবে। বর্তমান সমাজে আমরা এখনই অনেক লোক নিরামিষ খায়, তার মানে কি তার মানবতা উদ্ধার হয়ে গেছে? হয় না। যতদিন পর্যন্ত কেউ প্রসাদ না খায়, হরিনাম না করে, তখন তার মধ্যে ওই চেতনা উদ্বুদ্ধ হয় না, আত্মজ্ঞান না আসা পর্যন্ত। তো সেজন্য এই মনুষ্য জীবনের গুরুত্ব তখন সে উপলব্ধি করতে পারে। তাই এই মন্দির বা নামহট্ট সংঘ বা নামহট্ট প্রচার কেন্দ্র সেখানে কি হবে না, সেখানে আমরা সম্পূর্ণভাবে মহোৎসব উৎসব হবে। উৎসব মানে সকলে যাতে অজ্ঞানতা থেকে উত্থিত হয়, সেখানে যাবে সবাই তাদের অজ্ঞানতা থেকে তমসা থেকে উত্থিত হয়, উৎসব বা উত্তমে পরিণত হয়। উত্তম মানে কি? প্রবাদ উত্তম মানে হচ্ছে উদ্গত তম, তমসা থেকে উদ্ধৃত হওয়া। তাই মাঝে মাঝে সমবেত ভক্তদের নিয়ে উৎসব হবে, যেখানে হরিনাম সংকীর্তন প্রসাদ বিতরণ, সেটার উদ্দেশ্য কি না, আমরা তমসা থেকে উত্থিত হব, উদ্গত তম। তো মানে তমসা অন্ধকার আছে আমাদের মধ্যে, কি অন্ধকার না, এই শারীরিক অভিমান আছে, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি পাকিস্তানি, ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক, আমি মহিলা, আমি পুরুষ, ধনী গরিব, এটা অজ্ঞানতা, এটা অন্ধকার। আমরা এটা এই দেহ পরিচয় দিচ্ছি, এটা অজ্ঞানতা রয়েছে, তমসা আছে, কিন্তু লাইট জ্বালাতে হবে। অন্ধকার থেকে লাইটে গেলে অন্ধকার যাবে, কিন্তু আমরা এখন অন্ধকারে আছি। তাই মন্দিরে এখানে লাইট জ্বলবে, কিভাবে না, হরিনাম এবং প্রসাদের মাধ্যমে হৃদয়ে লাইট জ্বলে উঠবে, আর যার ফলে আমাদের এই উৎসবে এরকম সমবেত হওয়ার ফলে, এই উৎসবে হরিনাম এবং প্রসাদকে গ্রহণ করার ফলে আমরা আমরা তমসা থেকে আলোকে আসতে পারব, তখন আত্মজ্ঞান লাভ হবে। তো সেজন্য আমাদের শ্রীকৃষ্ণের পবিত্র নাম সংকীর্তন ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেখানে অংশগ্রহণ করতে পারবে। তো সেজন্য মন্দির আমরা ভাবছি ও এখানে কেবল যারা ব্রাহ্মণ লোক তারা আসবে না, আমাদের ইস্কন মন্দির আছে মায়াপুরে, কোথায় আমেরিকার লোক, খ্রিস্টান পরিবারে জন্ম হয়েছে, কেউ মুসলিম পরিবারে জন্ম হয়েছে, কেউ ইহুদি পরিবারে, কেউ হিন্দু পরিবারে, কেউ আফ্রিকায় গো রক্ত পান করে, সেই সব লোকও মন্দিরে যোগদান করছে আসছে। কিন্তু অনেক সময় মনে করে না না আমি মন্দিরে যেতে পারবো না, আমি ব্রাহ্মণ হলে পবিত্র হলে মন্দিরে যাব, আমি নামহট্ট সংঘে নামহট্ট প্রচার কেন্দ্রে, আমি তো এখন মুসলিম কি যেতে পারবো না। নাম সবাই গ্রহণ করতে পারবে, কেন ভগবানের নাম সকলের অধিকার আছে, আত্মগত ভাবে আমাদের অধিকার আছে। তো সেজন্য সকলে উপলব্ধি করবে এই মন্দির বা কেন্দ্র থেকে যে এই দেহাত্ম বুদ্ধি থেকেও তারা মুক্ত হতে পারবে, উত্থিত হবে, যেটা অজ্ঞানতা রয়েছে আমাদের মধ্যে। দ্বন্দ্ব আসে সর্বদা, হিন্দু মুসলিম খ্রিস্টান মধ্যে যুদ্ধ হয়, মহিলা পুরুষ ধনী গরিব শত্রু মিত্র, এই দ্বন্দ্ব আসে আমাদের মধ্যে। তো এই দ্বন্দ্ব মুক্ত হবেন যখন এইরকম মন্দিরে সাধুসঙ্গ করবেন, কেন্দ্রে বা নামহট্ট মহামিলনে গিয়ে সাধুসঙ্গ করবেন, সেখানে আমাদের দ্বন্দ্ব চলে যাবে। দ্বন্দ্বটা কি? দ্বৈত ভাব, শত্রু মিত্র ভাব, মহিলা পুরুষ ভাব, ধনী গরিব ভাব, এইগুলি থাকলে আমাদের যুদ্ধ লাগে। আমরা যখন কেউ ধনী একটা গরিব লোককে দিয়ে দেখে আমরা বলি তুই ভিকারি বেটা, আমি তোকে খাওয়াবো, তো তার মনে কষ্ট হবে কি না? আমরা কেউ শিক্ষিত লোক বলে তুই একটা মূর্খ, তার কষ্ট হবে কি না? যদি কেউ দেখতে অসুন্দর, তার নাকটা একটু বাঁকা, তোর মুখটা বাঁকা, তুই অসুন্দর, এইগুলি এই ডুয়ালিটি, এই দ্বৈত ভাব এই জগতে আমরা দেহের মাধ্যমে প্রকট করি, কিন্তু এই আত্মজ্ঞান না থাকার ফলে এটা হয়েছে, তোরা আমার শত্রু আমরা এরকম বলে থাকি। তো এইগুলি মুক্ত হবে যখন আমরা এই রকম সাধু সঙ্গে হরিনাম করব, প্রসাদ সেবা করব, এই রকম পুণ্য অর্জন হবে। তাই বিশেষ করে বৈশাখ মাসে আজকে আমরা সেই ধরনের পুণ্য, যে পুণ্য হচ্ছে ভক্তি, আর এক ধরনের পুণ্য আছে, সাধারণত লোকেরা ভাত ডাল দান করে, রোগীকে ঔষধ দেয়, দুঃখী দরিদ্র বস্ত্রহীনকে বস্ত্র দেয়, সেটা একটা পুণ্য, কিন্তু সেই পুণ্য যিনি দান করেন তার উচ্চ লোকে বাস হবে, এই জগৎ থেকে সে আরো উচ্চতর ভোগ লাভ করবে, কিন্তু ক্ষীণে পুণ্যে মর্ত্যে লোকং বিশন্তি, সে ভোগ হয়ে গেলে আবার এই জগতে তাকে আসতে হবে। কিন্তু যেটা ভগবত ভক্তি কৃষ্ণকে যুক্ত করে, আমরাও প্রসাদ বিতরণ করছি কিন্তু কৃষ্ণকে সম্বন্ধ যুক্ত রেখে, আমরাও কিছু কথা বলছি লোকের কাছে গিয়ে, সেটা কৃষ্ণ নাম ভগবত কথা। তো এভাবে প্রসাদ বিতরণ, কৃষ্ণ কথা বিতরণের মাধ্যমে যে পুণ্য সঞ্চয় হয়, যিনি দান করছেন কৃষ্ণ নাম এবং কৃষ্ণ কথা কৃষ্ণ প্রসাদ, আর যারা গ্রহণ করছেন, উভয়ই শুদ্ধ ভক্তি লাভ করবে, যেখানে ভগবত ধামে যাওয়া হবে। আর তার পুনর্জন্ম ন বিদ্যতে, বারংবার জন্ম মৃত্যু চক্রে তাকে আসতে হবে না। তো সেজন্য আমরা এই মন্দিরে আসার মাধ্যমে জড়জাগতিক পদমর্যাদা প্রতিবন্ধকতা থেকে আমরা মুক্ত হতে পারবো। এই জন্য দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়া মানেই এই জড়জাগতিক যে পদমর্যাদা আছে, যেটা আমার দ্বন্দ্বে ফেলে দেয়, শত্রু মিত্র ভাবে আনায়, সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এইভাবে আমাদের বিভিন্ন বিশ্বাসী, যারা ভগবানে বিশ্বাসী, বিভিন্ন বিশ্বাসী লোক আছে, কেউ দেবদেবীতে বিশ্বাস করে, বিভিন্ন দেবতাতে, কিন্তু এই সমস্ত লোকেরা যখনই কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করবে তখন তাদের সম্পূর্ণ হবে। কেন আমরা জানি না, বিভিন্ন জায়গায় আমাদের মনকে যখন প্রেরণ করি কোন দেবদেবীতে, জাতিতে দেশেতে, তখন আমরা চঞ্চল হয়ে থাকি, স্থির হয় না। কিন্তু ভগবদ গীতায় কৃষ্ণ বললেন, সবকিছু পরিত্যাগ করে আমাকে শরণাগত হও, তাহলে তুমি স্থির থাকবে। কেন? তুমি হচ্ছে আমার অংশ, আমার সেবক, আমার অংশ, তাই তোমার অংশের কর্তব্য অংশীর সেবা করা। কিন্তু তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় দৌড়াবে, অবশ্যই তোমার মন চঞ্চল হবে। যেমন একজন মহিলা, তার বিবাহ হয়েছে, সম্পন্ন রয়েছে তার স্বামীর সাথে, কিন্তু সে তার স্বামীকে ত্যাগ করে যদি অন্য পুরুষদের সাথে মিশবে, তাহলে সে অটোমেটিক্যালি চঞ্চল হয়ে উঠবে, সে কোনোদিন স্থির হতে পারবে না, তাকে ব্যভিচারিণী বলে ঘোষণা করা হবে। ঠিক তেমনি ভগবদ গীতায় কৃষ্ণ বললেন, মাম চ য অব্যভিচারেণ ভক্তি যুগেণ সেবতে, যারা অব্যভিচারী ভক্তি করে, ভক্তি মানে সেবা, তার মানে অব্যভিচারী মানে ব্যভিচার নয়। ব্যভিচার মানে আমরা জানি নিজের স্ত্রী সে অন্য পুরুষের কাছে যাচ্ছে, একজন স্বামী সে অন্য মহিলার কাছে যাচ্ছে, তার মানে এটা ব্যভিচার। কিন্তু যখন স্বামী স্ত্রী একসাথে থাকে, কেবল কৃষ্ণ সন্তান উৎপন্ন করে, সেটা অব্যভিচার। গীতায় কৃষ্ণ বলেন ওটা অব্যভিচার। ঠিক তেমনি জীব হচ্ছে ভগবানের অংশ, যখন সে ভগবানের সেবা করবে সেটা হচ্ছে অব্যভিচার, কিন্তু যখন সে ভগবানের সেবা বাদ দিয়ে অন্য যত সেবা করবে সেটা ব্যভিচার, সে কোনোদিন সুখী হতে পারবে না, তাই তাকে বারংবার জন্ম মৃত্যু চক্রে আসতে হবে। কবু স্বর্গে, কবু মর্তে, কবু কীট, কবু ক্ষুদ্র, 84 লক্ষ জুনিতে ঘুরতে হবে। তাই জন্য আমাদের অচলা ভক্তি করতে হবে কৃষ্ণেতে, তাহলে আমাদের জীবন সার্থক হবে। তো এভাবে সাধারণ আমাদের সকল ব্যক্তিকে আমাদেরকে প্রথমেই কৃষ্ণ নাম করার প্রতি আসক্ত করাতে হবে। কিভাবে? তাই আমাদেরকে পৌঁছাতে হবে, যেতে হবে সবাইকে। আগে আমাকে নিজেকে কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ প্রসাদ খাওয়া সেবা অভ্যাস করতে হবে, আর অন্য কাছে গিয়ে সেই কৃষ্ণ নাম বলতে হবে। আপনি, আমি হয়তো অনেক নাম করছি, কিন্তু হঠাৎ করে আমি একজন নতুনকে বলতে পারি না আপনি সুলন মালা জপ করুন, না। সেজন্য শ্রদ্ধাবান স্তরে আমরা প্রথমে বলি এক মালা জপ করুন, তারপরে বলি সাধুসঙ্গী স্তরে 4 মালা জপ করুন, তারপরে আমরা বলি 8 মালা জপ করুন। তার মধ্যে একটা দুটা নিয়ম বলা হয়, সেখানে হয়তো কখনো বলা হয়, প্রথমে শ্রদ্ধাবানকে বলা হয় না যে তুমি মাছ মাংস ত্যাগ করো, নেশা ত্যাগ করো, অবৈধ ক্রীড়া ত্যাগ করো, এটা বলা হয় না। তাই আপনারা সবাই প্রচার করছেন আর করবেন, এই সমস্ত নীতিগুলি নিয়মগুলিকে ফলো করবেন, যে না প্রথম লোককে আমি কি করে এটা বলতে পারি। কিন্তু আমাদের প্রিন্সিপাল থাকবে, যখন আমরা এই ভগবত ভক্তি অনুশীলন করতে আগিয়ে যাব আস্তে আস্তে, তখন একটি প্রিন্সিপাল সবাইয়ের জন্য, সে গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, সবাইয়ের জন্য কয়েও এই 4টি যে নিষিদ্ধ কর্ম তারা করবে না। যখন তারা আস্তে আস্তে উপলব্ধি করে, যখন দীক্ষা স্তরে আসবে, দীক্ষা নেওয়ার পূর্বে আমরা তাদেরকে প্রভুপাদ আশ্রয়ে প্রদান করি, তখন সে এই সমস্ত নিয়ম কানুন গুলি ফলো করতে শুরু করে। তো ওটা হঠাৎ করে এই পাপ কর্মগুলি ত্যাগ করতে পারে না মানুষ। তো সেজন্য ক্রম অনুসারে আপনারা প্রভুপাদের আশ্রয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, এইভাবে আস্তে আস্তে প্রভুপাদের প্রতিনিধিদের আশ্রয়ে আসার চেষ্টা করবেন, তারপরেই তারা হরিনাম দীক্ষা গ্রহণ করবে। এই জন্য ইসকন আগে কাউকে দীক্ষা দেয় না, এবং বর্তমান সমাজে গেলেই দীক্ষা দিয়ে দিবে। কিন্তু ইসকন গীতা ভাগবতের শিক্ষা অনুসারে দীক্ষা দেয়, অন্যান্য সংস্থা তারা এই গীতা ভাগবত শাস্ত্রের শিক্ষা অনুসারে দীক্ষা দেয় না। দীক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি করা, যেহেতু তারা কৃষ্ণ ভক্তি করে না তাই তারা জানে না। আপনি যাবেন, ও আমি কালী ভালোবাসি, সেখানকার গুরু আপনাকে কালী মন্ত্র দিয়ে দেবে। ও আমি কৃষ্ণ ভালোবাসি, আপনাকে কৃষ্ণ মন্ত্র দিয়ে দেবে। এটা গুরু ভাওতা দেয়। যে রোগ হয়েছে, কেন আমি দুঃখ পাচ্ছি, ডাক্তার সেই রোগ অনুসারে তাকে ঔষধ দিবে। তো আমাদের ভবরোগ, কেন আমি জন্ম মৃত্যু চক্রে ঘুরছি কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য, তাই প্রকৃত গুরু ডাক্তার তিনি হবেন নিজে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের সেবক, আর তিনি শিষ্য গ্রহণ করবেন কৃষ্ণের সেবক রূপে। তিনি সেবা কিভাবে করবেন কৃষ্ণের সেই শিক্ষা দিবেন। তো এভাবে মানুষ জানে না আজকাল। তো সেটাই ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তিনি আমরা যে সকলে কৃষ্ণের সেবক, তা সেবা করা আমাদের পরম কর্তব্য, এই শিক্ষা সারা বিশ্ববাসীকে দিয়েছেন। তাই আজকে ইসকনে আমেরিকার লোক, আফ্রিকার লোক, পাকিস্তানের লোক, আমেরিকার লোক, সব লোক আছে। আজকে যেমন এখানে আমাদের কাছে সাউথ আমেরিকা চিলি,